السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي صلى الله عليه وسلم. الحمد لله ثم الحمد لله. الله رب العالمين একটা বরকতময় মাহফিলে, ফজিলতপূর্ণ মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার, সময় দেওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা একটু আগে শুনতে পারলেন মাওলানা মাহমুদুল হাসান সাহেব থেকে, যেখানে নয় কাঠা জমিন মসজিদ মাদ্রাসার জন্য ওয়াকফ করা হয়েছে। তো এসব এলাকা তো এখন দামি হয়ে গেছে, একসময় অবহেলিত ছিল, এখন দামি হয়ে গেছে। এই মুহূর্তে হাজি লাকমিয়া সাহেব, আল্লাহ ওনার হায়াতকে বাড়িয়ে দেন, দিনের জন্য কোরবানি আরো বাড়িয়ে দেন, তিনি যে এই উদ্যোগ নিয়েছেন, মহৎ উদ্যোগ, আল্লাহ এটাকে কবুল করেন, বরকত দান করেন। এখানে জুমা সহ পাঁচ ওয়াক্ত নামাজ হবে, এখানে অনেক ছাত্ররা কোরআন শিখবে, কারিয়ানা শিখবে, হেফজ শিখবে, কোরআনের তাফসির শিখবে, দিনের অনেক খেদমত এখানে হবে ইনশাআল্লাহ। আজকে আপনারা যে কজন আসছেন, আল্লাহর দরবারে যে রেজিস্টার আছে, খাতা আছে, এই খাতায় আপনাদের নাম লেখা থাকবে, আপনারা ফাউন্ডার। কেউ বলুক বা না বলুক, দুনিয়াতে কেউ স্বীকৃতি দিক বা না দিক, আসল স্বীকৃতি কোনটা গ্রহণযোগ্য? হ্যাঁ, আল্লাহ। তার খাতায় আজকে যে লোকগুলো সবাই দিচ্ছেন, কষ্ট করে আসছেন, ধৈর্য ধারণ করে এই খাওয়ার টাইমে না খেয়ে বসে আছেন, এদের সবচেয়ে দাম বেশি, এদের কুরবানি আল্লাহর কাছে ফাউন্ডারের মর্যাদা। ভিত্তিপ্রস্তর যারা রাখে, বুনিয়াদ যারা রাখে, নেক কাজ যারা শুরু করে, তাদের যে মর্তবা ইনশাআল্লাহ, আপনারা যারা আসছেন আপনাদের সকলের এই মর্তবা আল্লাহ তাআলা দান করবেন, আল্লাহ কবুল করেন। তো এখন লম্বা কোন বয়ানের সময় না, আমি একটা আয়াত পড়েছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ইন্না নাহনু নাযযালনা যিকর وَإِنَّا لَهُ لَحَافِظُونَ। আমি রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছি, আমি রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে এই কোরআন হেফাজত করার দায়িত্ব নিয়ে নিছি। তিনি কারোর উপর ছাড়েন নাই, কারোর দয়া দক্ষিণা, কারোর দান খয়রাত এগুলোর উপরে ছাড়েন নাই, নিজে দায়িত্ব নিয়েছেন। আমার কোরআন, আমার কালাম আমি হেফাজত করব। এই কথাতে আল্লাহ বলে, কারো অধিকার আছে এই কোরআন মেটানোর? ইংরেজরা কত লক্ষ কোরআন জ্বালাই দিছিল, যে কোরআন থাকলে মুসলমানদেরকে গোলাম বানানো যাবে না, কোরআন উঠাই দাও। পরে একটা প্রবীণ খ্রিস্টান আসলো লন্ডন থেকে, সে বলল, এ কোন বেকুবির কাজ করতেছ, মার্কেট থেকে কোরআন কিনে কিনে আগুনে জ্বালাই দিছ, লাভটা কি? তোমরা কি জানো না মুসলমানদের ঘরে ঘরে ছোট্ট ছোট্ট বাচ্চারা হাফেজে কোরআন, লক্ষ লক্ষ হাফেজে কোরআন, তোমরা এগুলো বাজারতে পড়াই দিলে কি হবে? ওরা একটা বাচ্চাকে পাঠাই দিবে আর দু একজনে লিখতে থাকবে, আবার কোরআন তৈরি হয়ে যাবে, দেখে মেটানো সম্ভব? তখন ইংরেজরা থামছে, কোনো লাভ নেই, বেকার মেহনত, তা আল্লাহর কালাম আল্লাহ হেফাজত করবে। তবে এখানে যে কথাটা বুঝতে হবে, হেফাজত তো আল্লাহ করবেন, কিন্তু তিনি নিজে আসে করবেন না, তিনি তার খাস কিছু বান্দা এর জন্য বেছে নেবেন। আল্লাহ যাদেরকে পছন্দ করেন এরম কিছু বান্দা এই কোরআনের হেফাজতের জন্য বাছনি করবেন। তাদের কোন কৃতিত্ব না, তাদের কোন বড়ত্ব না, আল্লাহর দয়া। আল্লাহ যাদেরকে ভালো লাগছে, যাদের ভালো মনে করছে, ওদেরকে বাছনি করে নিয়ে আসবে। তো আল্লাহ তাআলা তিন শ্রেণীর লোকরে বাছনি করেন। এক শ্রেণী হয় তালেবে ইলম, যাদের জন্য ফেরেশতারা পর বিছায় দেয়, ফেরেশতারা পর বিছায় দেয়, যে তালেবে ইলম, একে যদি আমি সম্মান দেখাই তা আমার বাউলা আমার পরে রাজি খুশি হয়ে যাবে। এক শ্রেণী তালেবে ইলম। দ্বিতীয় শ্রেণী হল উস্তাদ, যারা এদেরকে গড়বে, হাফেজ মৌলানা মুফতি বানাবে, এদেরকে আল্লাহ তাআলা কোরআন হেফাজতের জন্য বাছনি করছেন। তারা বিদেশে গেলে অনেক টাকা কামাইতে পারত। একজন লোক যদি বিদেশে যায় আলেম, আরবি বলতে পারে, তো অনায়াসে লাখ টাকা কামাইতে পারে, কিন্তু ওই টাকার লোভ না করে আল্লাহ তাদের দিলের মধ্যে কোরআনের মহাব্বত ঢেলে দিচ্ছেন, তারা টাকার পিছনে না পড়ে আল্লাহর কোরআন কিভাবে বান্দাদেরকে শেখানো যায়, আল্লাহর কোরআন কিভাবে জমিনে কায়েম করা যায়, তাদের এই ফিকির নিয়ে আসে। আল্লাহ খাওয়াইলে খাবে, না খাওয়াইলে না খাবে, না খাবে, কিন্তু আল্লাহর কালামের খেদমত তারা ছাড়বে না। আল্লাহ এই বুঝ তাদেরকে দিছেন, এই জ্ঞান তাদেরকে দিছেন, এর জন্য তাদেরকে পাগল পাড়া করে দিছেন। এরা হল উস্তাদ। তৃতীয় একটা শ্রেণীকে আল্লাহ বাছনি করছেন, যাদের কেউ এই কোরআনের হেফাজতের জন্য জায়গা দান করবেন, ওয়াকফ করবেন, কেউ ঘর করে দিবেন, বিল্ডিং করে দিবেন, মসজিদ করে দিবেন। মসজিদ মশাই করা মানে কি? জান্নাতের মধ্যে নিজের জন্য বিল্ডিং তৈরি করা, জান্নাতের মধ্যে নিজের জন্য বিল্ডিং তৈরি করা। আপনি যেটা থাকতেছেন ওটা জান্নাতে যাবে না, ওটা কবরেও যাবে না, ওটা আপনার বিবি বাচ্চার জন্য দুনিয়া থেকে যাবে। আপনার বিল্ডিং দুনিয়ায় থেকে যাবে, না কবরে যাবে, না হাসরে যাবে, না জান্নাতে যাবে। কিন্তু এইখানে যারা ঘর করবেন, মসজিদ করে দিবেন, মাদ্রাসা করে দিবেন, পুরোটা আপনার একার করার দরকার নেই। আপনি শরীক হন, আপনি শরীক হয়ে এই মসজিদ মাদ্রাসা করে দিবেন, এটা আপনার সাথে কবরেও যাবে, হাসরে যাবে এবং জান্নাতে, এটা আপনার বিল্ডিং হবে। এখানে বানিয়েছেন পোড়া মাটি দিয়ে, কিন্তু এটা জান্নাতে দিয়ে পোড়া মাটি থাকবে না, স্বর্ণের ইট হয়ে যাবে, স্বর্ণের ইট। এবং তার গাঁথনি সিমেন্ট দিয়ে হবে না, তার গাঁথনি হবে মুস্ক আম্বার, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ যে ঘ্রাণ ওটা দিয়ে গাঁথনি হবে। তো এই হলো আর এক শ্রেণী। তো কয় শ্রেণী হল? তালেব এলেম এক শ্রেণী, উস্তাদগণ দ্বিতীয় শ্রেণী, আর আপনারা যারা এটাকে মহাব্বত করবেন, এটাকে সমর্থন করবেন, এটার জন্য দোয়া করবেন, এটার জন্য তৌফিক অনুযায়ী কিছু দান খয়রাত করবেন, এখানে আসা যাওয়া করবেন, খোঁজ খবর নেবেন, আপনারা আর একটা শ্রেণী। মোট শ্রেণী কয়টা হল? এই তিন শ্রেণীর লোকরে আল্লাহ তার কোরআন টিকায় রাখার জন্য, তার কোরআনকে আল্লাহর জমিনে প্রচার প্রসার করার জন্য আল্লাহ নিজ দয়ায় বাছনি করে নিছেন। এটা বহুত বড় ভাগ্যের ব্যাপার। এই বাছনির মধ্যে যে কেউ পড়ে না। কত লোকের টাকা আছে, কত লোকের জমি আছে, কিন্তু তারা বাছনির মধ্যে পড়ে নাই, তারা জমিন দিতে পারতেছে না, তারা টাকা দিতে পারতেছে না, তারা মাদ্রাসার খাদেম হইতে পারতেছে না, তারা বাছনির মধ্যে পড়ে নাই। আল্লাহ আপনাদেরকে বাছনির মধ্যে ফেলছেন, বাছনির মধ্যে রাখছেন, এটা আপনাদের মায় মুরব্বিয়ানে কিরামের দোয়া, আপনাদের ভাগ্য, সৌভাগ্য। এর থেকে বড় সৌভাগ্য আর নেই, কারণ এটা তো শুধু সৎকা হবে না, সৎকায় জারিয়া আমরা থাকব না। আমাদের হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে আমরা চলে যাব, আমরা চলে যাব। কিন্তু এইখানে যে দিনের কাজ চলতে থাকবে কিয়ামত পর্যন্ত, ওই সব প্রতিদিন আমাদের কবরে যাবে। দুনিয়াতেও পাব, কবরে চলে গেল, কিয়ামত পর্যন্ত দিনই খেদমতের সব আমাদের আমলনামায় যোগ হবে। তো আমরা আশা করতে পারি এই সৎকার জারিয়ার ওসিলায় আল্লাহ তাআলা আমাদের নেকির পাল্লা ভারী করে দিবেন, নেকির পাল্লা ভারী করে দিবেন। আর যে ব্যক্তির নেকির পাল্লা ভারী হবে, আল্লাহ নিজ দয়ায় তার গুনাহ খাতাকে মাফ করে তার জন্য বেহেশতের ফয়সালা করবেন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া ওয়াআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এটা আলাম তারার দুই তিনটা পরে এই সূরা। এখানে আল্লাহ তার ফর্মুলা বলে দিচ্ছেন, হাসরের ময়দানে আমার ফর্মুলা কি হবে, আমার ফর্মুলা হবে, যার নেকির পাল্লা ভারী হবে, ওজনদার হবে, তার গুনাহ খাতাকে আমি নিজ দয়ায় মাফ করে তাকে বেহেশতে পাঠিয়ে দিব। আর যদি কারোর গুনার পাল্লা ভারী হয় আর আল্লাহ কোন ওসিলায় তাকে মাফ না করে, মাফ করলে তো ভালো, মাফ পেয়ে গেল, মাফ যদি নাও করে তো সাময়িক সময়ের জন্য তাকে দোজকে যাইতে হবে, সাময়িক সময়ের জন্য। তবে ইমানের জোরে এই লোকটা বেরোয় আসবে, নবীদের সাফাতে, ওলামাদের সাফাতে, হাফেজদের সাফাতে ওরা বেরোয় আসবে, এসে জান্নাতে ঢুকবে। এই যে ঢুকবে এই জান্নাত থেকে আর কোনদিন বের করা হবে না। কিছু লোক শুরুর থেকে জান্নাত পাবে, কিছু লোক পরবর্তীতে পাবে, কিন্তু যেই জান্নাতে ঢুকবে এর আর কোনদিন বের করা হবে না। এটাকে আল্লাহ তাআলা মিরাজ দ্বারা প্রকাশ করেছেন। তিলকাল জান্নাতুল লাতি উরিতুমুহা বিমা কুনতুম তাআমালুন। তোমরা যে দুনিয়াতে কষ্ট কেলেস করে আসছো আমার দ্বীনের জন্য, আমার দাওয়াতের জন্য, আমার কোরআনের জন্য, আমার হাবিবের সুন্নতের জন্য, তোমাদের সেই কষ্ট কেলেসের বিনিময় আজকে জান্নাত তোমাদেরকে মিরাস হিসেবে দেওয়া হল। তাফসির কারকগণ বলেন, মিরাস শব্দ আল্লাহ কেন ব্যবহার করলেন, তো এর উত্তর এই দিচ্ছেন, যদি আপনি কিনেন একটা সম্পত্তি কিনেন, কোন গ্যারান্টি নেই যে এতে আপনি পাবেন, এতে টিকে থাকবে, আপনার ভোগ দখলে আসবে, এর কোন গ্যারান্টি নেই। দেখা যাবে আর এক লোক চলে আসছে, ভাই কি ব্যাপার, আপনি কোত্থেকে আসলেন, আমি কিনছি, আপনি কেমনে কিনলেন, আমি তো 5 বছর আগে কিনছি, আমার দলিল দেখেন। এবার দেখা যায় কিনা সম্পত্তি হাতছাড়া হইল, টাকা দিলেন, দলিল হল, সব হল, উদ্দেশ্য হল কিনলে আপনি যে ভোগ দখল করবেন তার গ্যারান্টি নেই। কিন্তু যে জমিটা শত শত বছর আপনার বাপদাদার হাতে ছিল, তারা এখন চলে গেছে, আপনি মেরা সূত্রে পাইলেন, শত শত বছর আপনার বাপ দাদা পরদাদা ওনারা ভোগ দখল করে আসছে, এখন তারা চলে গেছে, আপনি পাইলেন, এইটার মধ্যে কি ভেজাল লাগে বলেন তো? ভেজাল লাগে? কিন্তু শত শত বছর আপনার বাপদাদার হাতে ছিল, কেউ তো দাবি করে নাই, তো এখন কে দাবি করবে? তো জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা এই শব্দটা এই জন্য ব্যবহার করছেন, তোমরা আবার মনে করো না যে তুমি যে জান্নাত পাইছো অন্য কেউ এসে দাবি করবে, আপনি এটা যে ঢুকছেন কেন মিয়া, কিন্তু আমার জান্নাত, আপনি কোত্থেকে আসছেন, খালি করেন, এটা কেউ বলবে না। আপনি যারা পাইছেন, আপনি পাইছেন, এটাতে কোনদিন আবাদুল আবাদ কোনদিন আপনাকে বের করা হবে না। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ মিরাজ শব্দ ব্যবহার করছেন। তিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা, এই উরিসতুমুহা মানে মিরাজ, বিমা কুনতুম তাআমালুন। আলহামদুলিল্লাহ, এখানে যে লোক তৈরি হবে এরা হল আল্লাহর জমিনে শ্রেষ্ঠ লোক। আমরা অনেকে মনে করি গ্রাজুয়েট, হ্যাঁ মাস্টার্স, অনার্স, হ্যাঁ এরা হল শ্রেষ্ঠ সন্তান, এটা আপনার মুখের দাবি। অমুক শ্রেষ্ঠ সন্তান, অমুক শ্রেষ্ঠ বাঙালি, এইগুলো আপনার আমার মুখের দাবি। এর পিছনে কোন কোরআন হাদিসের দলিল নেই, কোরআন হাদিসের দলিল নেই। আপনি নিজে নিজে একটা আনন্দ ভোগ করতেছেন, হ্যাঁ আমার অমুক শ্রেষ্ঠ বাঙালি, দেশের প্রথম সারির নাগরিক, অমুক সমুক, এটা আত্মপ্রবঞ্চনা, ধোকা। কিন্তু আল্লাহ, আল্লাহ রসুল বলতেছে, যারা কোরআন শিখবে, কোরআন শিখাবে, কোরআন শিক্ষা দেওয়ার জন্য সহযোগিতা করবে, এই লোকগুলো আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। এর উপরে আমার জমিনে, এই পৃথিবীতে আর কোন মানুষ নেই। যারা শিখবে, যারা শিখাবে, এই শিখানোর মধ্যে আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা শাহ আফজালুল হক রহমাতুল্লাহ আলাই, হাফিজ হুজুরের পীর ভাই, ভারতের লখনউ শহরের পাশে থাকতেন, তিনি বলেছেন, ও আল্লামাহু, এর মধ্যে উস্তাদ দেখেন, আবার মাদ্রাসা চালানোর জন্য যারা মাসে মাসে চান্দা দিচ্ছে, বাৎসরিক চান্দা দিচ্ছে, সহযোগিতা করতেছে, সমর্থন করতেছে, দোয়া করতেছে, তারাও সামিল। আমার শায়খ বলছেন, এই জন্য এইখান থেকে শ্রেষ্ঠ মানুষ তৈরি হবে। যারা একটা বাচ্চা হওয়ার পরের থেকে নিয়ে বেসতে যাওয়া পর্যন্ত তার পাশে আছে, মুসলমানদের একটা বাচ্চা জন্ম নেওয়ার পরের থেকে নিয়ে ওলামায়ে কেরাম তার পিছনে আছে, কোন পর্যন্ত? ওই বাচ্চা বড় হয়ে কবরে যায়, হাসরের ময়দানে উঠে বেসতে ঢোকা পর্যন্ত ওলামারা আপনাদের সাথে আছে। আপনি হয়েছেন, আপনার ডান কানে আজান দিবে, আপনার বাম কানে কামত দিবে, সপ্তম দিন আকিকা করাবে, খাসি জবাই দিবে, আপনার জন্য সুন্দর নাম রাখবে, ওই নাট বল্টু ট্যাবলেট ক্যাপসুল না, সুন্দর নাম রাখবে, আব্দুল সত্তার, আব্দুল খালেক, সুন্দর নাম রাখবে। এরপরে আপনি আরটু বড় হয়েছেন, আপনাকে আল্লাহর নাম শিখাবে, আপনাকে কালেমা শিখাবে, আপনাকে সুরা ফাতিহা শিখাবে, আপনাকে পুরা কোরআন শিখাবে, আপনাকে নবীর সুন্নত তরিকা শিখাবে, কেমনে খাইবেন, কেমনে নামাজ পড়বেন, কেমনে ঘুমাইবেন, কেমনে বাজার করবেন, কেমনে টয়লেটে যাবেন, নবীর তরিকা কি? দুনিয়াতে নবীর তরিকা সবচেয়ে শ্রেষ্ঠ তরিকা, এটা আল্লাহর দরবারে কবুল। ফাইন্না আসতাকাল হাদিসে কিতাবুল্লাহ ও খয়রাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মদ, এই হাদিসে নবীদের বলতেছেন, আমার যে তরিকা এর থেকে ভালো কোন তরিকা নেই। কালমার্সের তরিকা থাকতে পারে, লেলিনের তরিকা থাকতে পারে, মাওসতিকর তরিকা থাকতে পারে, ইব্রাহিম আব্রাহাম লিঙ্কনের তরিকা থাকতে পারে, একটাও গ্রহণযোগ্য না আল্লাহর দরবারে। একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তরিকা গ্রহণযোগ্য, ওই তরিকা এখানে শিক্ষা দেওয়া হবে, অন্য কোন তরিকা না। ইনশাআল্লাহ এটার ওসিলায় আমরা দুনিয়াতেও বরকত পাব, শান্তি পাব, কবর ফুল বাগান হয়ে যাবে, হাসরের ময়দানে ডাইন হাতে আমলনামা পাব, পুল সেরাত বিজলির মতো পার হয়ে যাব, আল্লাহ আমাদেরকে বেহেশতে দান করবেন। মাওলানা আশরাফ আলী থানভী হাকিম উল উম্মত মুজাদ্দিদে মিল্লাত গত শতাব্দীর যিনি যুগ সংস্কারক ছিলেন, মাওলানা আশরাফ আলী থানভী হাফিজ হুজুরের পীর, তার বিভিন্ন কিতাবে তিনি লিখছেন, প্রত্যেক মহল্লায় একটা দিনী মাদ্রাসা থাকা, কোরআনি মাদ্রাসা থাকা, এটা ফরজে কিফায়া। ফরজে স্কুল থাকা ফরজ না, স্কুল তো লাগে পেট পালার জন্য, দুনিয়াতে আরামে থাকার জন্য, ওটা দিয়ে আখেরাতের কিছু হয় না, ওটা দিয়ে আত্মায়ত শেখা যায় না, ওটা দিয়ে দোয়া কোন শেখা যায় না, আল্লাহকে পাওয়া যায় না। তাই তিনি লিখছেন প্রত্যেক মহল্লায় একটা কোরআনি মক্তব থাকতে হবে, যেখানে ওই মহল্লার বাচ্চারাও পড়বে, ওই মহল্লার বয়স্করা পড়বে। আমাদের বেড়ে রয়েছে মক্তব মানেলো বাচ্চারা পড়বে, এটা আমাদের মাথায় রয়েছে, এটা মাথার থেকে ফেলে দিতে হবে। ভুল ধারণা, ভুল ধারণা। সারাদিন বাচ্চারা পড়বে, কিন্তু কোন একটা টাইম আপনারা দিবেন আপনাদের সুযোগ মতো, চাই ফজরে পরে হোক, চাই আসরে পরে হোক, চাই মাগরিবের পরে হোক, চাই ইশার পরে হোক, আপনারা আধা ঘন্টাকে সময় দিবেন, আপনাদের সবাইকে কোরআনের তালেম এলেম বানাই দেওয়া হবে। আর তালেম এলেম হয়ে কবরে গেলেন তো মাপ পেয়ে গেলেন। এই কাজ এইখানে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইংরেজরা যখন ভারতবর্ষের সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিল, যারা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করছিল সমস্ত ওলামায়ে কেরামকে ফাঁসি দিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলানা কাসেম নানোতবিকে স্বপ্নের মধ্যে একটা জায়গা দেখাই দিলেন। খালি দেখাই দিলেন না, নিজের লাঠি মুবারক দিয়ে দাগ দিয়ে দিলেন, এই যে আমি দাগ দিয়ে দিলাম, এই জায়গার মধ্যে মাদ্রাসা করো। ততক্ষণে দিল্লির সিংহাসন চলে গেছে ইংরেজদের হাতে, দিল্লির সিংহাসন ইংরেজদের হাতে চলে গেছে। তারা ব্যবসা করতে আসছিল, এসে ধোকাবাজি করে, ষড়যন্ত্র করে, হিন্দুদের হাত করে পুরো ভারত মুসলমানদের থেকে নিয়ে গেছিল, নিয়ে মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল। মাদ্রাসার লাখ লাখ বিঘা সম্পত্তি হিন্দুদেরকে জমিদারি দিছিল, আর উলামায়ে কেরামকে শহীদ করে দিছিল। কিছু উলামায়ে কেরাম ছিটায় ছুটায় রয়ে গেছিল, তার মধ্যে একজন কাসেম নানোতবি, তাকে স্বপ্ন দেখাইলেন এই জায়গার মধ্যে মাদ্রাসা বানাও। সেখানে কোন ঘর দরজা ছিল না, একটা ডালিম গাছ ছিল, একটা ডালিম গাছ ছিল। মাওলানা কাসেম নানোতবি স্বপ্ন দেখার পরে সকালে গেলেন সেই মাঠে, যে দেখেন জমিনের মধ্যে স্বপ্নে যে নবীদিকে দাগ দিতে দেখছিলেন ওই দাগ এখনো আছে, ওই দাগ এখনো আছে। এখন নবীজির অর্ডার বাস্তবায়ন করতে যে দেরি করা ঠিক না, ঠিক না। ঘর দরজা নেই, কি করবেন? উনি এক মুরিদের ছেলেকে নিয়ে আসলেন, মুরিদের ছেলে, সেই ছেলের নাম হল মাহমুদুল হাসান। আপনাদের এখানের হুজুরের নামও মাহমুদুল হাসান, তো ওই মাহমুদুল হাসান ছাত্র ছিল, এই মাহমুদুল হাসান শিক্ষক, এই একটা ছাত্র আনলেন, একটা ছাত্র, আর একজন শিক্ষক বসাইলেন একজন। এই শিক্ষকটার নাম হল মোল্লা মাহমুদ, মোল্লা মাহমুদ। একজন ছাত্র একজন শিক্ষক দিয়ে মাদ্রাসা স্টার্ট হয়ে গেল। মাদ্রাসা কোন বিল্ডিং এর নাম না, ছাত্র শিক্ষক যদি থাকে আর কোরআন পড়া হয় ওইটাই মাদ্রাসা, স্টার্ট হয়ে গেল। আজকে আপনি যে দেখেন সেই মাদ্রাসা 100 বিঘার উপরে জায়গার উপরে সেই মাদ্রাসা এখন চলতেছে, বিশ্বের শ্রেষ্ঠ মাদ্রাসা, পুরা দুনিয়াকে নেতৃত্ব দিচ্ছে, 20-30 হাজার ছাত্র সেখানে পড়তেছে। পৃথিবীর এমন কোন দেশ নেই যেখান থেকে ছাত্ররা ভিসা নিয়ে এই মাদ্রাসায় পড়তে আসে নাই, অথচ সেই মাদ্রাসাটা হিন্দুদের পেটের মধ্যে, কোথায়? হিন্দুদের পেটের মধ্যে। ভারতের উত্তর প্রদেশের একটা জেলা আছে সাহারানপুর, এই সাহারানপুরের একটা থানা আছে দেওবন্দ, এই থানা শহরে ওই মাদ্রাসাটা অবস্থিত। তো একটা শিক্ষক ছাত্র দিয়ে শুরু হল, এরপরে ছাত্র শিক্ষক বাড়তে থাকল, বাড়তে বাড়তে বিশাল মাদ্রাসা হয়ে গেল, এবং ওইখান থেকে পড়ে সারা দুনিয়াতে আবার মাদ্রাসা কায়েম হয়ে গেল। ইংরেজরা সব মিটাই দিছিল, আবার কায়েম হয়ে গেল। জাপান থেকে নিয়ে আমেরিকার লস অ্যাঞ্জেলস পর্যন্ত কোন জায়গা বাকি নেই যেখানে এই দেওবন্দি সিলসিলার মাদ্রাসা নেই এমন দেখাইতে পারবেন না। শুধু মাদ্রাসা কায়েম হয় নাই, লক্ষ লক্ষ মসজিদ কায়েম হয়েছে, মাদ্রাসার উচিলায় মসজিদ কায়েম হয়েছে। শুধু মসজিদ মাদ্রাসা না, খানকা কায়েম হয়েছে। মাওলানা আশরাফ আলী থানবী, যার কথা একটু আগে বললাম, উনি থানা ভবনে খানকা তৈরি করলেন। হাফিজ জুজুর সেখান থেকে পীর হয়ে আসলেন, শামসুল্লাহ ফরিদপুরি সেখান থেকে পীর হয়ে আসলেন, পীরজি হুজুর সেখান থেকে পীর হয়ে আসলেন, নোয়াখালীর কায়কোবাদ সাহেব সেখান থেকে পীর হয়ে আসলেন, সিলেটের মাওলানা আতার আলী সাহেব সেখান থেকে পীর হয়ে আসলেন, বরিশালের সিদ্দিকুর রহমান সাহেব সেখান থেকে পীর হয়ে আসলেন। খানকা চালু হয়ে গেল, মাদ্রাসা চালু হল, মসজিদ চালু হল, খানকা চালু হল। শুধু তাই নয়, তবলিগ চালু হয়ে গেল। এইখানে ছাত্র, এই দারুল উলুম দেওবন্দের ছাত্র হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাই, আল্লাহ তাকে দিয়ে তবলিগের কাজ চালু করে দিলেন, যে কাজ পুরা দুনিয়ায় ছড়াই পড়ল। একই নমুনায় পুরা দুনিয়ায় ছড়াই পড়ল। এবং তবলিগের কিতাব পড়া হয় ফাজাইলে আমাল, এটাতে কত ভাষায় তর্জমা করা হয়েছে আমি বলতে পারবো না, কয়েকশো ভাষায় তর্জমা করা হয়েছে এই কিতাবখানা। তবলিগে পড়া হয় এই তবলিগ আল্লাহ যাকে দিয়ে চালু করলেন, তিনি দেওবন্দ থেকে তৈরি হয়েছেন। তারপরে ইংরেজরা শেষ পর্যন্ত বিতাড়িত হল, কোন মন্ত্রী মিনিস্টারের আন্দোলনে বিতাড়িত হয় নাই, এই মাদ্রাসার শিক্ষকদের জনগণকে নিয়ে যে আন্দোলন করছিলেন সেই আন্দোলনের মুখে 1947 সালে ইংরেজরা তল্পি তল্পা নিয়ে এই ভারতবর্ষ ছেড়ে আবার তাদের জায়গায় চলে গেল, লন্ডন চলে গেল, এই মাদ্রাসার আন্দোলনের মুখে। এই মাদ্রাসা থেকে মসজিদ হল, এই মাদ্রাসা থেকে মাদ্রাসা হল, এই মাদ্রাসা থেকে খানকা হল, এই মাদ্রাসা থেকে তবলিগ হল, এই মাদ্রাসা থেকে ব্রিটিশ খেদাও আন্দোলন হল, এই মাদ্রাসা থেকে পাকিস্তান কায়েম হল, যা আজকে বাংলাদেশ। সব কিছুর গোড়া এই মাদ্রাসা। সেই মাদ্রাসার ব্রাঞ্চ এই লালবাগ, ফরিদাবাদ, হাটাজারি, পটিয়া, সব ওই মাদ্রাসার শাখা। আপনাদের এটাও ওই মাদ্রাসার শাখা হবে, ওই মাদ্রাসার ব্রাঞ্চ হবে। আমি এই কিসটা একটা কথা বোঝানোর জন্য বলছি, বেশি কথা না। দিনের মৌলিক কাজ তো তিনটা, দিনের মৌলিক কাজ কটা? তাবলিগ, তালিম, তাসকিয়া, কটা হল? তাবলিগের দ্বারা লোকদেরকে আহ্বান করা হয়, মসজিদে ডেকে আনা হয়। তালিমের দ্বারা নামাজ রোজা শিক্ষা দেওয়া হয়, নামাজ রোজার বডি তৈরি হয়। আর তাসকিয়া বা আত্মশুদ্ধির দ্বারা ওই নামাজ রোজার মধ্যে রু তৈরি হয়, জান তৈরি হয়, তখন ওই নামাজ রোজা আল্লাহর আরশে পৌঁছে যায়। তোমার কথাটা বুঝছেন? তবলিগ দ্বারা কি হয়? মানুষদেরকে আল্লাহর পথে ডাকা হয়। আর তালিম দ্বারা কি হয়? আমল শিক্ষা দেওয়া হয়, আমলের বডি, নামাজের বডি, হজের বডি, রোজার বডি এটা হয়। আর আত্মশুদ্ধি, অন্তরের দশটা রোগ দূর করা, এই অহংকার, হিংসা বিদ্বেষ, রাগ, কৃপণতা, এইরকম দশটা রোগ আছে অন্তরে। শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত, অন্তরের রোগের চিকিৎসা করা ফরজ আইন, অন্তরের রোগের চিকিৎসা করা ফরজ আইন। এর জন্য আল্লাহ প্রত্যেক জামানায় কিছু হক্কানি পীর মাশায়েক তৈরি করছেন। আমরা মনে করি পীর মাশায়েকরা পানি পড়া দেওয়ার জন্য, পীর মাশায়েকরা পানি পড়া দেওয়ার জন্য, না এটা গলত, তারা আপনার রুহের চিকিৎসা দেওয়ার জন্য, ক্লিন হার্ট, ক্লিন হার্ট করার জন্য তারা। এই তিনটে হল মৌলিক মেহনত। তা আমি যারা বলতে চাইছিলাম, নবীজি এই তিনটার কথা বললেন না। ভারতবর্ষ মুসলমানদের হাতছাড়া হওয়ার পরে, হ্যাঁ, দিল্লি সিংহাসন হাতছাড়া হওয়ার পরে নবীজি তিনটার কথা বললেন না, একটার কথা বললেন, তালিম। নবীজি কটা কথা বললেন? কটার? একটার, তালিম। মাদ্রাসা বানাও, তালিম দাও, একটার কথা বললেন। কিন্তু দেখা গেল পরবর্তীকালে এই একটা থেকে সবগুলো হয়েছে, একটা থেকে তবলিগ হয়েছে, তালিম হয়েছে, তাসকিয়া হয়েছে, মসজিদ হয়েছে, খানকা হয়েছে, ব্রিটিশ খেদানো হয়ে গেছে, সব হয়ে গেছে। তাহলে কি বোঝা গেল? এই মাদ্রাসাটাই হল দিনের পাওয়ার হাউস। মাদ্রাসাটাই কি? দিনের পাওয়ার হাউস। এইটা আছে, সব আছে। পাওয়ার হাউস থাকলে বাতিও জ্বলবে, ফ্যানও চলবে, এসিও চলবে, রাইস মিলও চলবে, চলবে কিনা? কিন্তু পাওয়ার হাউস নষ্ট হয়ে গেলে সুইচ টিপতে টিপতে ভেঙে ফেলেন, কিছু চলবে? তো পাওয়ার হাউস হল মাদ্রাসা, পাওয়ার হাউস হল মাদ্রাসা। এইটা আছে তো মসজিদে সুন্দর ইমাম পাবেন, তবলিগে আলেম পাবেন, ওয়াজ মাহফিলে ভালো বক্তা পাবেন, ওই যুক্তিবাদী আর চুক্তিবাদী না। আজকাল মানুষ মাহফিল করতেছে যুক্তিবাদী আর চুক্তিবাদী দিয়ে, এসব মাহফিলের এক পয়সা দাম নেই। এই যে তারা এক লাখ টাকা ভিজিট নেয়, কেউ 60-70 হাজার টাকা নেয়, এগুলো ধর্ম ব্যবসা, ধর্ম নিয়ে প্রতারণা। এর দ্বারা কোন মানুষের কোন হেদায়ত হয় না, কোন মানুষের কোন হেদায়ত হয় না, শুধু প্রথা পালন করা হয়। বাপদাদাও মাহফিল করে গেছে, আমরাও মাহফিল করলাম, এই প্রথা পালন করা ছাড়া খোদার কসম কোনো ফায়দা হয় না। এই পয়সা দিয়ে যে আপনারা মাহফিল করান কোনো ফায়দা হয় না। ওলামারা আল্লাহর রাস্তা কথা বলবে, বেশি সে বেশি গাড়ি ভাড়া নেবে, পথ খরচ নেবে, এর বেশি নিতে পারবে না। কারণ তারা মাদ্রাসা পড়ায়, ওটা দিয়ে চলবে, তারা মসজিদ ইমামতি করে, ওটা দিয়ে চলবে। কিন্তু ওয়াজ করা নবীওয়ালা কাজ, তাম নবীগণ বিনিময় ছাড়া ওয়াজ করছে, তাম নবীগণ বিনিময় ছাড়া ওয়াজ করছে। কোরআনে এই আয়াতটা বারবার আসছে, নবীগণ বিনিময় ছাড়া ওয়াজ করছে। হে ওলামারা, তোমরা বিনিময় ছাড়া ওয়াজ করো। সেই ওয়াজকে এখন পেশা বানানো হয়েছে, সেই ওয়াজকে এখন একটা শিল্প বানানো হয়েছে। ওয়াজ নাকি শিল্প হয়ে গেছে, এর জন্য প্রশিক্ষণ দেওয়া হইতেছে, এর জন্য বাদ্য বাজানো হইতেছে, এগুলোর দ্বারা ইসলামের কোন কাজ হবে না। আল্লাহ আল্লাহ তৈরি করতে হবে, আল্লাহর অস্তে, আল্লাহর উদ্দেশ্যে আপনাকে কথা বলবে, আপনাকে আল্লাহর সাথে জুড়ে দিবে, আপনাকে আল্লাহ আল্লাহ বানিয়ে দিবে। তো দেখেন নবীজি মাদ্রাসা বানাইতে কইলেন, এই মাদ্রাসা দিয়ে দিনের জন্য যা যা দরকার সব হয়ে গেল, সব হয়ে গেল। কাজে এই মাদ্রাসাকে মনে করতে হবে পাওয়ার হাউস। আল্লাহ তাআলা এই জায়গাটাকে কবুল করছেন, পৃথিবী হওয়ার আগে এটা কবুল হয়ে আছে, তো জানা গেল এখন। জানা গেল এখন, কিন্তু এটা পৃথিবী তখন তৈরি হয়েছিল তখনই এই জায়গাটা আল্লাহ কি লিখে রাখছেন, এখানে মসজিদ হবে মাদ্রাসা হবে। মূল ফাউন্ডেশন তো তখনই হয়ে গেছে, মূল ফাউন্ডেশন তখনই হয়ে গেছে, আমরা এখন দুই নম্বর ফাউন্ডেশন দিচ্ছি, আল্লাহ কবুল করুক। আর এখানে যারা আসছেন আপনারা আপনাদের বন্ধু বান্ধব নিয়ে এই মাদ্রাসাটা আগাই নেওয়ার ফিকির করেন। আমি বলেছি প্রত্যেক মহল্লায় মাদ্রাসা থাকা ফরজ, স্কুল থাকা ফরজ না, মাদ্রাসা থাকা ফরজ। মাদ্রাসা না থাকলে ওই এলাকার লোকজন জান্নাতে যাওয়ার কোন রাস্তা পাবে না। কাজে আমার আখেরি নিবেদন, আপনারা এই মাদ্রাসার খাদেম হয়ে যান, এই মাদ্রাসার ডোনার হয়ে যান, এই মাদ্রাসার জন্য দোয়া করেন, এই মাদ্রাসা বিল্ডিং হওয়ার পরে ছেলে পেলে দেন, নাতি নাতকুর দেন, এবং মাঝে মাঝে আসে খোঁজ খবর নেন, এটা সমর্থনে কথা বলেন। এটাকে জঙ্গিবাদ তৈরি হয় এটা বলবেন না, মাদ্রাসায় জঙ্গিবাদ তৈরি হয় এটাতে বলবে তার ইমান নষ্ট হয়ে যাবে, তার ইমান নষ্ট হয়ে যাবে। এবং এ কথা বলবেন না ওলামার দরকার নেই, এ কথা বলবেন না, এটা বিষাক্ত স্লোগান। এই স্লোগান দিয়ে রাশিয়ার কমিউনিস্টরা ওলামায়ে কেরামকে শহীদ করে দিয়েছিল। এই স্লোগান দিয়ে আমাদের কিছু ভাই টুঙ্গি ময়দানে ওলামায়ে কেরামকে মাথা ভেঙে দিয়েছিল। আপনারা এই স্লোগান দিবেন না, ওলামা লাগবে না। আল্লাহর হাবিব উলামা কেরামকে নিজের নায়েব বলছেন, আর কাউকে বলেন নাই, কোন হাজি গাজী কাউকে বলেন নাই যে এরা আমার নায়েব, এদের দ্বারা আমার দিন টিকে থাকবে, এই কথা নবীজি কারো সম্পর্কে বলেন নাই, একমাত্র একমাত্র উলামা কেরাম সম্পর্কে বলেছেন। আপনি কিভাবে বলতেছেন যে উলামা লাগবে না? আপনাকে দিন কে শেখাবে? রিক্সাওয়ালা শেখাবে? তারা জিন্দগি শুরু থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত আপনার পাশে আছে, দুনিয়াতে আসছেন আজান দিছে, আপনাকে বিয়ে পড়াইছে, আপনার নামাজ পড়াইছে, আপনার জানাজা পড়াইছে, হাসরের ময়দানে আপনার জন্য সাফাত করছে, করে আপনাকে বেরেস্তে নিয়ে গেছে। ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি, হওয়ার থেকে নিয়ে দুনিয়া আসার থেকে নিয়ে বেস্তে ঢুকা পর্যন্ত ওলামারা আপনাদের পাশে থাকবে। আপনি কোন আকলে কইতেছেন ওলামা লাগবে না? একথা বললে তার ইমান থাকবে? এবং গত শতাব্দীর যিনি সবচেয়ে বড় আলেম ছিলেন মুফতি রশিদ আহমদ গঙ্গোহি, মুফতি রশিদ আহমদ গঙ্গোহি, তিনি বলেছেন যে ব্যক্তি ওলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখবে, কবরে তার চেহারা কিবলার দিক থাকবে না, কবরে তার চেহারা কিবলার দিক থাকবে না, ঘোরাই দেওয়া হবে পূব দিকে। তাদের যাই করেন আর না করেন, ওলামায়ে কেরামকে মহব্বত করেন, মাদ্রাসাকে মহব্বত করেন, এই একটা জিনিস দ্বারা আপনার জিন্দগি পরিবর্তন হয়ে যাবে, আখরাতমুখী হয়ে যাবে, আপনি বেহেশতি হয়ে যাবেন। আপনি যত বড় গুনাহগার হন, যত বড় পাপি তাপি হন, কোন ভয় পাওয়ার দরকার নেই, আপনি উলামায়ে কেরামের কাছে আসেন, তাদের সান্নিধ্যে আসেন, তাদের কাছে বসেন, তাদের সাথে এক কাপ চা খান, দেখবেন আস্তে আস্তে আপনার জিন্দগি পরিবর্তন হয়ে গেছে। হাজার লোক আমার জানা আছে যারা দাড়ি ছাড়া আমাদের মাদ্রাসায় আসা যাওয়া করত, আল্লাহর মেহরবানি আসা যাওয়া করতে করতে এখন তাদের মুখে সুন্দর দাড়ি হয়ে গেছে। শুধু দাড়ি না, সুন্নতি দাড়ি, এক মুষ্টি চার আঙুল দাড়ি হয়ে গেছে, যে কোনো দাড়ি গ্রহণযোগ্য না। আপনি মোদি স্টাইলে দাড়ি রাখবেন মোদি, এইটা কবরে কোনো কাজে আসবে না। আপনি রবি ঠাকুর স্টাইলে দাড়ি রাখবেন, যদ্দুর দাড়ি অদ্দুর মোষ, এটাও কোনো কাজে লাগবে না। আপনার স্টাইলটা হইতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্টাইল, দাড়ি বড় মোষ ছোট, দাড়ি বড় মোষ ছোট, এই ঠোঁট ক্লিয়ার করে দিতে হবে, এইটা হলো নবীদের স্টাইল, এই স্টাইল হলে দাঁড়িয়ে নিয়ে যে কবরে যাবে, আমি আল্লাহ রহমতের উপরে ভরসা করে বলতে পারি আল্লাহ তাকে মাফ করে দিবেন, তার গুনাহ থাকতে পারে, কিন্তু যে নবীদের চেহারার মতো চেহারা নিয়ে কবরে যাবে, নবীজির চেহারার মতো চেহারা নিয়ে কবরে যাবে, আল্লাহ তাকে আজাব দিতে শরম বোধ করেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার ছিলায় সবই হবে, আপনারা এই মাদ্রাসাকে ভালোবাসেন, এটাকে আপন মনে করেন, আমার মাদ্রাসা, মাদ্রাসা কোন ব্যক্তির হয় না, আপনাদের প্রত্যেকের মাদ্রাসা, আপনার মাদ্রাসা মনে করেন, এর জন্য ছাত্র কালেকশন করেন, এর জন্য আর্থিক সহযোগিতা দেন, যাদের ইটের ভাটা আছে তারা ইট দেন, এইভাবে দ্রুত সময়ের মধ্যে এখানে আগে মসজিদ হয়ে যাক, উনি জানাই দিচ্ছেন আমরা আগে দোতলা মসজিদ করব, নিচতলায় নামাজ হবে, দোতলায় মাদ্রাসা চলবে, তারপরে আমরা মাদ্রাসার বিল্ডিং এর কাজ শুরু করব। আল্লাহ ওনার নিয়তকে কবুল করুক, আপনাদের সবাইকে সহযোগিতা করার তৌফিক দান করুক। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন।